দয়াল গুণে করলে সব ঘরে থাকবা সদা, এই তো মনের আশা, অসব ঘরে থাকবা সদা, এই তো মনের আশা, প্রেম না করি জানি তোমার, প্রেম না করি জানি তোমার, লাগে কি যে সুর
মানুষ বড় সম্মানিত এই স্লোগানের চিৎকার দিলেই ফের মানবতার গান গাওয়া হয়েছে, মানুষের সম্মান করা ছিল, তোমার দ্বারা একজনে একটু কষ্ট রাখা, একটু না অপমান বোধ করে, তো এটা মানবতার উচ্চ গুণাব। রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানবতার সর্বশ্রেষ্ঠ গুণাবলীর সবটাতে পূর্ণ গুণান্বিত ছিল। এজন্য রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাহনী, তার দৃষ্টি, তার হাসি, তার কান্না, তার চাল চলন, তার উঠা বসা, তার প্রতিটি শব্দ, প্রতিটি উচ্চারণ, প্রতিটি আচরণ, প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ এবং প্রতিটি অক্ষরে মানবতার সর্বোচ্চ গুণাবলীর সর্বোচ্চ ছাপ বিদ্যমান, স্বাক্ষর বিদ্যমান, রং বিদ্যমান। কথা বুঝলেন? বিয়ে বাড়িতে গেলে যে একজনের সঙ্গে একটু এলাম দিয়ে বসছে, লাইজা বসছে গায়ে রয়েছে, কেউ এটা করতে গেলে ওরা তাজা রং দিয়ে আসছে, সেটা আপনার গায়ে লেগে গেছে। কথা বুঝলেন? এই একজনের মেহেন্দি দিয়েছিল হাতে তাজা তাজা, আপনার সঙ্গে কথা বলতে আসছিল, কখন যে ডেকে আনে ওর মেহেন্দিওয়ালা হাত আপনার গায়ের মধ্যে লাগছিল, ফের এখন পুরা পোষা মেহেন্দি রঙে ধরে গেছে। রসুল আকরম সাল্লাল্লাহু প্রতিটি কথা, প্রতিটি শিক্ষা, প্রতিটি আচরণ, হ্যাঁ না, প্রতিটি আমল, প্রতিটি সুন্নতে রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বোচ্চ সুন্দর রং লাগা আছে। যেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলে, তার জীবনের বাতাস যার গায়ে লাগে, তো তার জীবনের রংটা তার মধ্যে পয়দা হয়ে যায়। আর আল্লাহ পাকের এটা পাক্কা ওয়াদা, একদম শক্ত মজবুত অটল ওয়াদা, যে আমার নবীর রং যার জীবনে লাগবে তার জন্য জান্নাতের ফয়সালা। আর আমি দেখব যদি ভুল টুলো আছে, আমার নবীর জীবনের রং যার জীবনে লাগা, ভুল টুল দেখলে এগুলি এমনি মাফ করে দিব। কোরআনে কারিমে বলছেন রব্বুল আলামিন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, না আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে, আমার নবীর অনুকরণ করো, তার রং দিয়া নিজের জীবনকে রঞ্জিত করো, ফের ইয়ুহিব্বুকুমুল্লাহ, এই আমি যদি দেখি যে তোমার জীবনে আমার নবীর রং লাগছে, ফের তোমার সঙ্গে আমার ভালোবাসা নিশ্চিত, আমি অবশ্যই তোমাকে ভালোবাসব, কাছে টানব, প্যার করব, আদর করব, মায়া করব, হ্যাঁ না, সবটা করব। আজীব মামলা। এবং যদি দেখি যে আমার নবীর জীবনের রং তোমার জীবনে লাগছে, তোমার আমলে কর্মে আচরণে, ইয়াগফির লাকুম, তাহলে এইটা দেখলেই ফের মাফ করে দিব। বলো ভাই কেসা মোয়াবেলা, ফের তোমাদেরকে জান্নাত দান করব, জাহান্নাম থেকে মুক্তি দান করব। এজন্য সে আল্লাহ পাক জাল্লা জালালু আমানা ওয়ালুর সামনে নত হয়ে চলা, বিনয়ের সাথে চলা, হ্যাঁ না, এবং ত্রুটি স্বীকার করা। রাস্তা দিয়ে যাওয়া লোকটার ধাক্কা লাগছিল আপনার গায়ে, সে যখন বলল যে ভাই মাফ করবেন, খেয়াল করিনি, এই একটুখানি কথা শোনার পরে যাকে এটা বলা হলো সে একদম নত হয়ে যায়। কি কথা বুঝেন নাই? তো একবার এরকম করা তো ঠিক না। যাই হোক, এমন ভাবে বলি যে আপনারা বললে বিষয়টা শেখা হয়ে যায়, আর বেশি না আপনাদের উপর বুকের উপর চাপ পড়ে যায়, এইভাবেই বলি। তালবেলেম একবার কয়েক তালবেলেম চট্টগ্রাম থেকে রওনা হয়েছে ট্রেনে, বেচারারা সিট পায় নাই, ট্রেনে টিকিট তো কাটছে, ট্রেনে সিট পায় নাই। এখন কি অবস্থা বাংলাদেশের ট্রেনের তা তো আমি জানি না, কিন্তু আগে আরো অন্তত 20-25-30 বছর আগে দেখতাম যে ট্রেনে উঠতে গেলে ধাক্কা ধাক্কি, মানে কিলা কিলি ঘুষাঘুষির মতো অবস্থা, ওরে ধাক্কা ওরে ধাক্কা, আজীব ধরনের কিলবিল কিলবিল অবস্থা। এখনো এরকম আছে কিনা কি জানে? আরো বেশি না? ও হো, লাহাওয়ালা করতে লাগে ট্রেনে কি জন্য উঠে মানুষ কি জানে? মোরবারই একটা এক ধরনের প্রস্তুতি, এর কত হলো। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ জীবন দান করে, কোন তামাশা এটা কি জানে? যাই হোক ভাই, টিকিট করো, ফের এই পরিমাণ টিকিট দাও যতগুলো তোমার সিট আছে, ট্রেন একটা মানুষ বহন করতে পারবে 3,000, টিকিট দিয়ে রাখছে 30,000, এ কোনো কথা হল? হ্যাঁ, এটা কোন সিস্টেম, কোন তরিকা? এটা আজব হাল আমাদের মানুষদের। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করে। গলা ফাটানোর লোক এই দেশে অনেক বেশি, গলা ফাটায় রক্ত বাইর করে ফেলে, কিন্তু মানুষ হওয়ার মনুষ্যত্বের জীবন শেখা আর মানুষের শান্তি শৃঙ্খলার চিন্তার লোকের সংখ্যা এই কয়েক হাজার হলেও কাজ হইত, হ্যাঁ না? তাহলে দেশের রঙই পাল্টে যেত, অনেক পরিবর্তন হইত। এমনি বক্তৃতা করার জন্য ভাষা তো আমাদের কাছে অনেক, 16 কোটি মানুষের 32 কোটি হাত লাগাইলেই আমরা বড় হয়ে যাব। বাহ বাহ, কি সুন্দর কথা! 32 কোটি হাতে কাম করতেই আছে মানুষ, কে 32 হাতে কামই করে না গো, সব বেকার বসে গপসপ করে, মস্তানি করে, রাস্তা রাস্তায় পকাটে পোনা করে বেড়ায়। 32 কোটি হাত কোথায়? 33 কোটি আমরা বেকার বসে থাকি, 32 কোটি থাকলে তো ফের কাজ হবে করতে। কিছু লোক কাজ করে তো তাই তো কোন রকম দেশটার হেওয়া দিতেছে, হ্যাঁ না? সব দায়িত্বহীন লোক এই দেশে ভরপুর, আর দায়িত্ব সচেতন লোকের সংখ্যা একেবারেই কম। হ্যাঁ, চিৎকার দেওয়ার লোক এখানে বহুত আছে, গলা ফাটানোর লোক বহুত আছে, কিন্তু জীবন গড়ার মতো লোকের সংখ্যা অনেক কম। ঘরের মধ্যে হই হুল্লা করার লোক অনেক বেশি, কিন্তু খাটে খালি দুজনে বাবা এবং মা, তবুও সংসার সুন্দর চলে। কি কথা বুঝেন না? খালি দুজনে খাটে মেহনত করে, পরিশ্রম করে, শৃঙ্খলা রক্ষা করে, তবুও সংসারটা ভালো চলে। আমাদের এই সমাজ, আমাদের দেশ, আমাদের মুসলিম জাহান, এখানে এই চিৎকার দেওয়ার লোকই বেশি। এরকম এই মুসলিম সমাজটা, এই সংসারটাকে সুন্দরভাবে গড়ার মতো লোক কতজন? ফের তো সুন্দরই হয়ে যেত পুরা সমাজ, পুরা দেশ দুনিয়া এবং মুসলিম জগৎ। কি কথা বুঝেন না? এগুলো বলবেন কাকে? আল্লাহ তাআলা আমাদের সকলকে একটু ভালো হওয়ার তৌফিক দেন। গলা ফাটানোর চেয়ে কর্মব্যস্ততা এবং কর্মতৎপরতার চেতনা নসিব করেন। হ্যাঁ, তো ক্ষমা চাইলেই ফের ওই লোক যে নত হয়, তো এর একটা দৃষ্টান্ত, তাল বেলেন বেচারা উঠছে, তো ওই এখন সিট পায় না তো কি করবে? পরে বেচারারা কিভাবে কি করছে খোদা জানে, ট্রেনের ছাদের উপরে উঠছে। আমাদের দেশে তো ট্রেনের ছাদেও মানুষ চলে, হ্যাঁ না? এখন জনাব না, সে এক জায়গায় ট্রেন থামছিল, তো ওই বেচারারা এই মানুষের এই ধাক্কা ধাক্কির চোটে আর নাকে দম, পরে ট্রেন থেকে বাইর হইতে যায়, বাইরে হইতে পারে না, বাইর হইতে গেল হাড্ডি হুড্ডি গুড়া হয়ে যাওয়ার আশঙ্কা। ঠেলা ধাক্কা করতে করতে কোন রকম বেচারারা বাইরেছে, বাইরে হয়ে দেখে যে একটা উপরে ব্রিজ আছে, ওরা ওই ব্রিজের উপরে উঠছে তাল বেলুনরা, হ্যাঁ না? চিটাগাং থেকে ঢাকা আসতেছে, ওখান থেকে জনা ওই দিশে ও ট্রেনের পিঠের উপর লা, ওরা নামবে কিভাবে? নামার তো কোনো ব্যবস্থা নাই, ভিতরে জায়গা নাই, বাইরে ছাদের উপরে উঠবে তো কোনো পথ নাই, বায়ে বায়ে উঠতে জানে না, তাল বেলেন 2-3টা মিলে দিশে উপর থেকে লাভ। তো মানুষের মধ্যে বসে ছিল, কেউ শুয়েছিল, একদম একবারের পেটের উপরে পড়ছে। কি কথা বুঝেন নাই? মানুষ যে শুয়েছিল ওই লাভ লাভের চোটে একজনের পেটের উপর পড়ছে, ভীষণ এক শক্তিশালী যুবক, লাভ দিয়ে সে উঠে বসে গেছে। ভাই, ট্রেনের উপর থেকে তো এক ধাক্কায় ফালাই দিলে কামে যাচ্ছে, আর নাহলে কয়েকটা কিলঘুষি তো মারবে। ওই বেচারা হাত জোর করছে, ভাই মাফ করে দেন, আমি জানি না ভাই, আমি লাভ দিতে জানি না, কেমনে নাম তো তাও জানি না। তো ওই বেচারা যখন দেখছে যে এতটা দীনতা, বিনয় এবং কাতরতা, তো বেচারা ঠান্ডা হয়ে গেছে। আরে, তাল বেলে মানুষ মুখে দাড়ি, মাথায় টুপি, লম্বা কর্তা গায়, এইরকম কাতর হয়ে বলে যে ভাই আমার মাফ করে দেন, তো বেচারা নরম হয়ে গেছে। আমার পীর ও মুর্শিদ নামতপুরে কাতুম বলেন যে হাজার লাখ পাপ করার পরে নত হয়ে বলো যে আল্লাহ মাফ করে দেন, মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। বল কত সহজ মামলা! এই কথাটা বুঝানোর জন্য এত সব কথাবার্তা আগে বললাম, হ্যাঁ না? আর সাঁসকে মুজরেমান আর সমস্ত হয়ে তুমি আল্লাহ পাকের সামনে সর্বক্ষণ এইভাবে থাকো যে আল্লাহ আমি একটা আসামি, একটা অপরাধী, একটা দোষী, আমি মোটারে ফানা এবং শিকার, দোষ স্বীকার নিয়া, দোষ স্বীকারের মনোবৃত্তি নিয়ে তুমি জীবন কাটাও, মানে হয় জবানে বলো না হয় কমপক্ষে অন্তরে সর্বদা এটা জাগ্রত রাখো। এক আশা আমি, আয় আল্লাহ আমি আমার সব অপরাধ স্বীকার করি। ইলাহি আব্দুকাল হাসি আতাকা মুকাররাম বিজুনুবি ওয়া কদ্দাকা ফাইন তাগফির ফাআনতারুন রিজাকা ওয়াইন তাতরুদ ফামা ইয়াগফিরু সিওয়াকা। আয় আল্লাহ আমি আসামি অপরাধী দোষী, আপনি মাফ করে দিলে তা আমার আমি পার পয়া যে জান্নাতে চলে যেতে পারি, আর যদি আপনি ধরেন তো ফের কোন দুয়ার নাই যেখানে ঠাই পাব। এসা বিনয়ের সাথে থাকা, ফের ইনশাআল্লাহ তাআলা ওইটারে আল্লাহ মাফ করে দিবেন, কোন ঘাবড়ায় না ইনশাআল্লাহ তাআলা। বুঝতেছো ভাই? মুস্তাগফিরানা নাদিমানা তায়েবানা, হ্যাঁ অনুতপ্ত মন নিয়ে কাটাও, লজ্জিত মনে কাটাও। যারা সৎ পথে চলে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করে তাদের অন্তত এতটুকু তৌফিক হয় যে আসলে আমি একটা দোষী রে, এই আসলে আমি একটা দোষী, একটা অপরাধী। একজনে সালাম দিল তো শ্রদ্ধা করে যে বুড়া মানুষ, সাদা দাড়ি মাথায় টুপি, ওই বেচারা ওয়ালাইকুম সালাম তো বলে, আর তার মনের মধ্যে একই খেয়াল, আহা আমাকে ফেরেশতা মনে করে সালাম দিচ্ছে, কিন্তু আমার জীবন যে কত বরবাদ আল্লাহ ছাড়া তো আর কেউ জানে না। হাম বাতাতে কিসে আপনি মজবুরিয়া রয়ে গে জানবে আসমা দেখ, আমার জীবনের বেদনা আমার দুঃখ কষ্ট যাতনা আমি কার কাছে বলবো, শুধু আসমানের দিকে তাকায় আছে। হে মালিক তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও, হ্যাঁ না তো এই যে একটা এই অনুতপ্ত মন, একটা বেদনা হত মন, একটা বেদনা সিক্ত মন, হ্যাঁ না এক বেদনার আগুন, একটা জ্বলন্ত মন যেটা সর্বদা ভিতরে লালন করে সংরক্ষণ করে, তার গুনায় একটাও থাকবে না, সবগুলো সাফ হয়ে যাবে ইনশাআল্লাহ, কোন গুনায় তার বাকি থাকবে না আল্লাহ পাকের রহমত ইনশাআল্লাহ তাআলা। তবে এখানে একটা বিষয় সেটা হল যে বাবার কাছে মাফ চাইলাম তো মাফ করে দিছেন, হ্যারি বাবা তো মাফ করে দে, আচ্ছা লোক তো আমার বাবা, বড় ভদ্রলোক তো, ওহো চল ফের আবার একটা বেয়াদবি করে আসে, এই কোন মানুষের কাজ এটা? হ্যাঁ যে হুজুরের কাছে মাফ চাইলাম তো আমার উস্তাদ জি তো মাফ করে দিছেন, যা আবার বিকালবেলা আবার একটু বেয়াদবি করে আসে, এরকম কোন মানুষ করে বলো ভাই? কোন বুদ্ধিমানে করে? পশুত্ব যার প্রচন্ড না, মনুষ্যত্বের কিছু এখনো বাকি আছে সে লোক এই কাজ করে? তাহলে আল্লাহ পাকের নিকট ঘটে যাওয়া ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করব, যেগুলো ভুল হয়ে গেছে ত্রুটি হয়ে গেছে সেগুলোর জন্য মাফ চাইব, কিন্তু ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট না করি, ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট। হযরত আমার শায়খ আমার পীর মুর্শিদ আহমদ বরকাত বলেন যে দেখো ফিসলনা আওর হ্যায় আর ফিসলানা আওর হ্যায়, একটা হলো আসার খাওয়া আর একটা হলো ইচ্ছাকৃত আসার খাওয়া। কি কথা বুঝুন না? ইচ্ছাকৃত আসার খাওয়া কিরকম? আসার খাওয়া তো হলো যে এই রাস্তা দিয়ে যাইতেছিলেন তো হঠাৎ করে পিছড়ায় পড়ে গেছেন, এটা আসার খাওয়া। কি এটাকে কেউ অপরাধ মনে করে? মনে করে যে এই লোক আহম্বক বোকা বেয়াদব, অথবা এই লোক সীমালঙ্ঘনকারী সন্ত্রাসী মস্তার মনে করে কেউ? বাকির লোক কাপড় চোপড়ে ময়লা লাগছে, শরীরে ময়লা লাগছে, তো ভাই উঠো ফের যাও ফের গোসল টোসল করো, তুমি পরিষ্কার কাপড় পরিষ্কার, কি ঠিক আছে না? এখন বাদশার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে কোনো সমস্যা নাই, বাদশাহ কি মানা করবে? যে লোক আসার কাছে ওরে আমার কাছে আসতে দিও না, বলবে বাদশাহ? এটা আমার বন্ধু যেই বন্দা এই দুনিয়ার পথে চলতে গিয়া নিজের পাপের প্ল্যান প্রোগ্রাম তো ছিল না, হঠাৎ করে একটা ভুল হয়ে গেছে, অন্যায় কাজ হয়ে গেছে, নিজের এসে গুনাহ থেকে সামলাইতে পারে নাই, এইরকম অ্যাক্সিডেন্টওয়ালা বান্দা ওই তওবার পানি দ্বারা গোসল গা ধুইয়া আবার যখন সেই সব বাদশার বাদশাহ আল্লাহর দুয়ারে দাঁড়াবে, গেট খুলে দিবেন ভিতরে যাওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। বাদশাহ দুনিয়ার বাদশাহ যেরকম ওই লোকটাকে বাধা দিবে না ভিতরে আসতে, তো সমস্ত বাদশাহ বাদশাহ তার চেয়ে বেশি তার প্রতি দয়ার সাথে তার জন্য গেট খুলে দিবেন, দরজা খুলে দিবেন, আয় তুই ভিতরে। কি কথা বুঝেন নাই? আরেকটা হলো যে আসার খাওয়া ইচ্ছা করে, সেটা কি? যে আমরা যখন ওই গাঁও গ্রামে ছিলাম না ছোটবেলা, পিচ্ছি পিচ্ছি ছিলাম, মামা বাড়িতে ওখানে এই বিশাল বড় এক পুকুর ছিল, পুরা গ্রামের লোক ওখানে গোসল করতে আসত। তখন তো টিউবওয়েল ছিল না, ওই পুকুরের পানি পুরা গ্রামের মানুষের গরমের দিনে নিয়ে নিয়ে খাইত, হলস ভরে নিয়ে যেত, এই পানি খাওয়ার পানি ফিটকিরি দিয়ে নিত ওর মধ্যে। কিন্তু গোসল করতে লোকজন এখানেই আসত, ওখানে আমরাও গোসল করতে যাইতাম মামা বাড়ির পাশে এই পুকুর, বিশাল পুকুর। ওখানে পুকুরের পাড় অনেক উঁচু আর তলা তো অনেক নিচে, পোলা মনে করছে কি এটারে খালের মতো বানাইছে মাঝখানে উপর থেকে নিচের দিকে, মানে এক মানুষ বরাবর খাল বানাইছে, এটারে গর্ত বানাইছে লম্বা উপরে নিচে। তো ফের এটাকে ফিনিশিং দিছে, ফিনিশিং দিয়া তো এখন ওরা দল বাঁধে এটার মধ্যে পানি মারে নিচের থেকে, অনেক দূরে দূরে পানি মারে, বা বদনা উদ্যান দিয়া উপরে নিয়ে পানি ঢালে। এইটা পুরা পিছলা হয়ে যায় না, পিছলা হয়ে গেলে এখন ওরা ওরা বলতে চল এখন পিছুলি খেলি, এটার নাম পিছুলি খেলা, গাঁও গ্রামের ভাষায় যা বলছে ওটা আপনাদেরকে শুনে। তো দেখো ওই ওরা আবার দশ বারো জন চোদ্দ পনেরো জন হয়ে যায়, তো সিরিয়ালে বসে থাকা লাগে একটা নামে, তো ওগুলি তো সব ল্যাংটা। হ্যাঁ এটা তো মনে ছিল না বলতে, ওরা কোন প্যান্ট শার্ট পরছে না কোনো পায়জামা পরছে, ওরা পিছুলির পুরা মজা পাওয়ার জন্য ওরা ওই পুরা সবগুলি দল বাঁধে লেগটা, কুর্তা গেঞ্জি লুঙ্গি উঙ্গি পায়জামা সব গাছে লটকায় রাখে, গাও গ্রামে লটকায়া পরে ওরা গোসল করতে নামে, কারণ ওই বাপ মা কাপড়ও বেশি কিনা দেয় না, ওই এক সেট দিয়েই সাত দিন আট দিন পনেরো দিন কাটায় দেয়, পনেরো বিশ দিন গেলে মা আবার ওইটা সোডা দিয়া সিদ্ধ করে দিল, আবার নতুন গায়ে দাও, আবার পনেরো বিশ দিন, আর গোসল এই সিস্টেমে করতে হয়, খালে নামলো এরকম পুকুরে নামলো এরকম। তো ওরা ওই দল বাইন্দে উপর থেকে একটার পর একটা একটার পর একটা, আর জনাব একটা তো কিসের সঙ্গে লাগিয়া সে একদম রক্তাক্ত হয়ে গেছে, কি কথা বুঝেন নি, কিসের কোন ছলা টোলা ছিল অথবা কোন ভিতরে বাঁশের গোড়া টোড়া ছিল গাছের গোড়া ওইটার সঙ্গে লাগিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো ও কি আসার খায়া পড়ে গেছিল যেটাকে মানুষ পদস্খলিত হয় না, ইচ্ছাকৃত আসার গেল, কি কথা বুঝেন না। এখন ওর বাপে যখন খবর পাইছে যে ওই রকম ভাবে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, নিয়ে আচ্ছা রকম দোলাই সয় তা তুই ওখানে গেছিস আসার খাইতে, পিছুলি খেলতে গেছো না, কি কথা বুঝেন না। একটা হলো জীবন চলার পথে ভুল হয়ে যাওয়া, আরেকটা হলো ইচ্ছাকৃত এরকম শয়তানি করা, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার, হ্যাঁ না, এটা বড় ভয়ের বিষয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এরকম ইচ্ছাকৃতভাবে আল্লাহ পাকের পথে এরকম বেয়াদবি নাফরমানি নালায়কি করা থেকে বিরত থাকার তৌফিক দান করে। কিন্তু এরপরও বলি যে কোরআনে কারীম রব্বুল আলামিন বলছেন যে যারা এই ভুল করে ফের ওদের মনে পড়ে তাজাক্কারু, ফের মনে পড়ে যা হ্যাঁ এটা কি করলাম, ফের আল্লাহর কাছে মাফ চায়, তা আল্লাহ পাক বলেন যে এরা মাফ মাফ তো করে দিলামই, শুধু মাফ না এরা আমার হুলি। রব্বুল আলামিনের শানই আশ্চর্য ধরনের, এমন আজব শান, এমন একক শান, এটা আর কারো না, হ্যাঁ না। আল্লাহ পাক বলেন যে ওরা ভুলটুল করলো ছিল আমারই, ফের ভুলটুল করছে, ফের মনে পড়লো যে এটা কি করছে, হ্যাঁ না, ফাইদা হুকুম সিরুন, ফের একদম তাদের হুশ এসে যায় যে আল্লাহ আমি এটা কি করলাম, ফের মাপটা চা আল্লাহ পাক বলেন যে মাপো সাফো তুই আমার উলিও। এসা রব্বুল আলামিনের শান, যারা এরকম উল্টাপাল্টা ইচ্ছাকৃতও করছে, এরাও যদি ফের দুয়ারে দাঁড়ায় বলে আমি তো আসলে সীমা লঙ্ঘনকারী, তবুও ফিরে আসছি মাফ করে দেন, কোরআন ও হাদিস বলে আল্লাহ পাক এইটাকেও মাফ করে দিবেন, কি কথা বুঝেন নাই। কিন্তু এখন তো বিরত হই, হ্যাঁ নজর হেফাজত করি, অনেক মানুষ আছে নজর করতে করতে জীবনকে ধ্বংস করে ফেলে, আরে ভাই ভিন নারীর দিকে নজর হারাম, এইভাবে ওই সকল ছেলে পেলে কম বয়সী যাদের চেহারার দিকে তাকালে মানুষের মনের ভিতরে খারাপ চিন্তা জাগে, কাম ভাব পয়দা হয়, ওই ছেলেদের প্রতি নজর করাও হারাম, শরীয়তে দোনোটাকে হারাম বুঝছে, এবং কোরআনে কারীমে রব্বুল আলামিন দোনোটা বিষয়ের কথা আলোচনা করছেন, মেয়েদের ব্যাপারটাও এই ছেলেদের ব্যাপারটাও। নাই কোরআন শরীফে হাফেজ সাহেবরা ওলামা ইকরাম, হ্যাঁ না, ছেলেদের বিষয়টাকেও লূত আলাইহিস সালামের কওমের উপরে আযাব আসছিল, ছেলেদের সঙ্গে হারামে লিপ্ত, পাপে লিপ্ত হওয়ার কারণে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর আজাব ও গজব থেকে এবং গজবের কাজ থেকে হেফাজত করেন। কথা বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহ পাকের আয়াত কোরআনে কারিমে যে লূত আলাইহিস সালামের কওমের লোকেরা যখন এরকম খারাপ কাজে লিপ্ত, হযরতে লূত আলাইহিস সালাম বলছিলেন যে আতাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, আরে তোমাদেরকে আল্লাহ বিবি দান করছেন আর তোমরা এই পুরুষদের সঙ্গে গিয়ে হারামে লিপ্ত হইতেছ, কত জঘন্য কাজ এটা। এবং ফের লূত আলাইহিস সালাম বলছেন যে তোমাদের পূর্বে এই পৃথিবীতে এই জঘন্য অপকর্মে আর কেউ লিপ্ত হয়নি। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এর তাদের চল্লিশ দিন পর্যন্ত তাদের উপর পাথর বর্ষণ হয়েছে আসমান থেকে, এত ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ তাআলা আমাদের সকলকে খালেস ইনসানের জীবন নসিব করেন। তো নজর হেফাজত করা এটাও জরুরি। যদি মানুষ নজর না হেফাজত করে, এর যতবার কুদৃষ্টি করল আল্লাহ পাক লানত নাজিল হয় তার উপরে। একশো নজরে একশোবার লানত নাজিল হল। একটা যদি বুলেট লাগলো বুকের উপরে, এক বুলেটই তো কাম সারা। তো আল্লাহ পাকের লানতের হাজার বুলেট খাওয়া মানুষের অবস্থাটা কি দাঁড়ায়? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দেন যে আমরা প্রত্যেকে হিম্মত করে ইনশাআল্লাহ নজর হেফাজত করতে পারি। হযরত হাকিমুল উম্মত থানভী নবর আল্লাহ তাআলা মরকাদাও বলছেন, নজরের গুনাহ থেকে বাঁচতে পারবে না, এসকে মাজাদের গুনাহ থেকে বাঁচতে পারবে না, জবরদস্ত হিম্মত না করলেন যে না আমি করব না এই কাজ, আমি নজর করব না, আমি যাব না এই পথে, আমি সম্পর্ক রাখব না ওই চেমরির সাথে, হারাম সম্পর্ক রাখব না। আল্লাহ তাআলা তো মানুষের সুন্দর জীবনের জন্য, সুন্দর সংসারের জন্য, শান্তিপূর্ণ সংসারের জন্য এই সকল নিজাম দিচ্ছেন। যেমন নজর হেফাজত করো, তাম দুনিয়ার মেয়েদের দেখে আসছে বাসায় গিয়ে বৌরে ভালো লাগে না, আর যদি এই এত জায়গায় নজর না করত, ভিতরের সব চাহিদা, সব আবেগ, সব উচ্ছ্বাস এবং মনের সবটা ভালোবাসাপূর্ণ ঝড় তুফান সংরক্ষিত থাকত, এখন ঘরে আসলে কতটা গভীরভাবে সে নিজের স্ত্রীকে ভালোবাসত, কত বেশি মায়াভরা সান্নিধ্যের পরশ দিয়া তার হৃদয় মনটাকে শান্ত করত, সে হৃদয় শীতলতা অনুভব করত। কিন্তু সবটা আগেই খুয়ে আসছে রাস্তায়, কিছুই নেই। এখন আইসে এখানে বসা, লম্বা হয়ে বসে আস, হে লম্বা হয়ে শুয়ে আস, বলল যে আমি সারাদিন অপেক্ষায় থাকি আর তুমি আইসে ওখানে, হ্যাঁ কাম নাই কাজ নেই, অফিস থেকে আসছি, দোকান করে আসছি, যান যায় তুমি আসো, আমি তোমার সঙ্গে গিয়ে রসিকতা করবো, আমি যে মরি তোমার খবরই নেই। আসলে ওইটা খোদার গজবে মরে আসছে, ওইটা সে কথা বলে না, ওর উপরে আল্লাহ লানত পড়ছিল, আল্লাহ লানতে মরছে, ওইটা লানতে ধ্বংস হয়ে আসছে। আর যদি সেটা না হইতো, তাহলে নারী আর পুরুষের সম্পর্ক এবং মনের মননীয় এমন যে সাক্ষাৎ হলেই একজনের আরেকজনের প্রতি আকর্ষণ আপনাতেই হবে, অটোমেটিকলি হবে, কিন্তু হয় না শুধু এই রাস্তার গজবের ভিতরে আক্রান্ত থাকার কারণে, লানতার কহরের ভিতরে আক্রান্ত থাকার কারণে। এই কথা বুঝুন নেই? হ্যাঁ, তো এভাবে পর্দার যে বিধান, খালাতো বোনের সঙ্গে পর্দা, মামাতো বোনের সঙ্গে পর্দা, চাচাতো বোনের সঙ্গে পর্দা, এইগুলো কি বলেন? এই সব গাঁজাখুরি কথাবার্তা, গাঁজাখুরি কথাবার্তা। মরবার পরে যখন ফেরেশতারা দুইরা জম সেজা আরম্ভ করে দিবে, তখন বলবে যে না, হয়তো হুজুরদের এই কথাগুলো কত মূল্যবান ছিল। ফেরেশতারা চৌতরের উপর আপনাদের ডান্ডা খাওয়ার পরে এখন সহিভাবে বুঝে আসছে, হ্যাঁ না, ফেরেশতাদেরকে সেলুট দিয়ে তখন বলবে আপনাদের খুব আচ্ছা রকম ডান্ডা চোদ্দ চৌতরের উপর খাওয়ার পরে এইবার বুঝে আসছে যে সত্যি পর্দা বিধান কত জরুরি ছিল। ওলামারা বুঝেছিলেন, আমরা তো তখন বুঝি নাই, ওগুলারে পাগল মনে করছিলাম, কিন্তু পাশার উপরে ব্যাত খাওয়ার পরে, ডান্ডা খাওয়ার পরে এখন ঠিক মতো বুঝে আসছে। আল্লাহর হস্তে মাফ করে দেন, বলে মাফ তো পরে, আগে পিটে এলে রিমান্ডে নিয়ে আসছি, তো এখন জম পিটান পিটান শুরু করে দিবে ফেরেশতারা। হ্যাঁ, রব্বুল আলমিনের রাষ্ট্রীয় দুনিয়াতে রাষ্ট্রীয় বিধান, এর যদি লঙ্ঘন কেউ করে, তো রাষ্ট্রদ্রোহের জন্য, রাষ্ট্রীয় আইন লঙ্ঘনের জন্য যদি শাস্তি হয়, তো আসমান ও জমিনের শক্তিধর মালিকের আইন বিধান এবং নির্দেশ এবং নিষেধ লঙ্ঘনের কারণে কোন শাস্তি হবে না। এইরকম গলা ফাটায় বলতে পারলেই সবগুলো মাফ করে দেবেন রব্বুল আলমিন। খুব গলার জোর দিছিলাম, আর যারা এত জোরে আল্লাহর হুকুমের বিরুদ্ধে গলা ফাটায়, ওদের গলার উপর খোদার গজব নাজিল হয়ে ক্যান্সার হয়ে গেলে আগামীকালও গলা ফাটাইতে পারবে এরা? এর চেয়ে সহজ না, ভালো না, যে আল্লাহ পাকের প্রচন্ড শক্তির সামনে স্তব্ধ হয়ে যাওয়া, হ্যাঁ না, নরম হয়ে যাওয়া, বিনয়ী হয়ে যাওয়া, মস্তক অবনত করে দেওয়া, হ্যাঁ না, এই শয়তান আর নফসের গুলামির দ্বারা না দুনিয়াতে আরাম হবে না পরকাল জীবনে আরাম হবে। নফসে শয়তানের গুলামি মানুষকে অবদস্থ করে, আর আল্লাহ পাকের গুলামি মানুষকে সম্মানের উচ্চ আসন দান করে। তো যার যে পাপের অভ্যাস সেটার থেকে নিজেকে রক্ষার জন্য হিম্মত করি ইনশাআল্লাহ তাআলা। বহু যুবক তরুণ ছেলে পেলে বিষয়টা এমন যে আলোচনা করতে গেলে অনেক সময় মানুষ মনে করে যে এইসব আলাপ এটা কি দরকার ছিল, এটা কি দরকার ছিল, অথচ মরতেছে সবগুলি মিললে কি কথা বলছেন। এখন সমাজে যে সকল এই পাপের অভ্যাস হয়ে মানুষ ধ্বংস হইতেছে, ফ্যামিলিকে ফ্যামিলি ধ্বংস হইতেছে, ঘরে ঘরে জাহান্নামের আগুন জ্বলতেছে, তার মধ্যে এক রোগ হল এই যুবক তরুণরা এত টেলিভিশন দেখে, এত ভিসিআর দেখে, এত উলঙ্গ এত নগ্ন ছবি দেখে, হ্যাঁ না, এত জঘন্য ঘৃণাত্মক পরিবেশে বসবাস করে, নারী পুরুষের যে নিরাপদ দূরত্ব রক্ষা করা জরুরি ছিল সেটা করে না, এর মধ্যে এদের এর কারণে এদের মধ্যে এদের জীবনী শক্তির মধ্যে এতটা প্রচন্ড বিপজ্জনক উত্তাপ সৃষ্টি হয় যেটা নর্মাল পজিশন তো থাকে না, অত্যন্ত ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় থাকে। বলে না যে এখন নদীর পানি এত এত নম্বর মানে এত উচ্চতায় আছে, এত নম্বর বিপদ সংকেত দেখাইতে বলা হয়েছে, হ্যাঁ না, বিপদ সীমার এত উপর দিয়ে প্রবাহিত হইতেছে। যারা টেলিভিশন থেকে ভিসিআর থেকে ভিন নারীর সঙ্গে এরকম বেপর্দায় চলে, খালাতো বোন, মামাতো বোন, বুয়াতো বোন, চাচাতো বোনদের সঙ্গে পর্দার পরোয়া করে না, আধুনিকতায় ভাসতে শুরু করে, রব্বুল আলামিনের হুকুমকে গঙ্গায় ভাসাইয়া দিয়া এই জালেমরা আল্লাহ পাকের কহর গজবের স্রোতের মধ্যে ভাসতে থাকে, বিপদ সীমার অনেক উপর দিয়া বিপদ তাদের উপর প্রবাহিত হইতে থাকে। এর স্বাস্থ্য থাকে না, শরীর থাকে না, জীবন থাকে না, বিয়ে শাদির যোগ্য থাকে না, হ্যাঁ না, এরকম বহু ছেলে পেলে সে যেটাকে ইস্তেমনা বিলিয়াত বলে বা হ্যান্ড প্র্যাকটিস বলে, হাতের দ্বারা সে নিজের বীর্য শক্তিকে স্খলিত করে। এই ধরনের ছেলে পেলেরা এত ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়, শারীরিক সংসার জীবনের সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে যায়, বিবাহ শাদির কোনো যোগ্য থাকে না, ফের মা বাপ জবরদস্তি বিয়ে করাইয়া দেয়, আমার শিক্ষিত ছেলে, আমার উচ্চ শিক্ষিত ছেলে, আমার বিদেশ ফেরতা ছেলে, কোটি কোটি ডলারওয়ালা ছেলে, কিন্তু কোটি কোটি ডলার আর লাখ উচ্চ শিক্ষার দ্বারা এই রোগের চিকিৎসা তো সম্ভব না, জবরদস্তি বিয়ে করাইয়া দিছে, এর কয়েকদিন পরে সংসার ভাঙল, উভয় পক্ষের লোক মিলা সালিসি যে এই ছেলে তো ঘর করতে পারবে না, এর বিদায় বিদায় হয়ে চলে যাও। একই রোগে মেয়েরাও আক্রান্ত হইতেছে, এরাও যেহেতু ব্যাপকভাবে অনাচারে অনেক ক্ষেত্রে আক্রান্ত হইতেছে, বিয়ের আগেই এদের হাজার অনাচারের কারণে এরা স্বামীর সংসারের যোগ্যতা একদম শেষ করে ফেলে। ফের এই জালেম মেয়েদের যখন বিয়ে হয় স্বামীর সজ্জা গ্রহণের কোনো ক্ষমতা তাদের থাকে না, ধুইকে ধুইকে মরতেছে মানুষ এখন ঘরে ঘরে। প্রতিকার কি? আল্লাহর কসম একটাই প্রতিকার, এই জঘন্য পাপ পরিহার করে চলো, এই বেপর্দা পরিহার করে চলো। এই বেপর্দা শুধু জাহান্নামে নিয়ে যায় না, এই মানুষের জীবনটাকে মানুষের জীবন থাকতে দেয় না, কলুষিত বানায় দেয়, ঘৃণিত বানায় দেয়, ধিকৃত বানায় দেয়, এবং দেহটাকে আল্লাহর গজবে ধ্বংস করে দেয়, স্বাস্থ্য শরীরও বরবাদ হয়ে যায়। আমার ভাই, এজন্য হিম্মতের সাথে আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলি। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি পর্দা করতে হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদি পর্দা করতে হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পর্দা করতে হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দা করতে হয়, যদি হযরত হাসান বসরিরও পর্দা করতে হয়, হযরত আলী কাররামুল্লাহু তাআলা ওয়াজহুরও পর্দা করতে হয়, হযরত ফাতেমা আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না তাদেরও যদি পর্দা করতে হয়, ফের এই জমানাতে কোন ফেরেশতার দল পয়দা হয়ে গেছে এরকম যে যাদের চোখ ভালো তো মন ভালো, এইরকম ফেরেশতা এদের পর্দাই করা লাগে না, হ্যাঁ না, যারা এরকম নিজেকে ফেরেশতা দাবি করে এরা পাকা শয়তানের দল, জঘন্য শয়তানের দল, এগুলো আল্লাহর বিধানকে লঙ্ঘন করা ধৃষ্টতা প্রদর্শনকারী পাকা শয়তানের চেলা, কথা বুঝলেন না? এর থেকে মুক্তির একটাই পথ, আল্লাহর ভীতি অন্তরে পয়দা হওয়া। আল্লাহ ভীতি যার অন্তরে পয়দা হল, নীতি আদর্শে সুন্দর জীবনও তার পয়দা হবে, এবং দুনিয়াতেও সে সুখী জীবন লাভ করবে, আর পরকালের অনন্ত জান্নাতের সে অনন্ত সুখের জীবনেরও সে অধিকারী হবে ইনশাআল্লাহ তাআলা। তো বুজুর্গান দিন বলছেন, যার যে পাপের অভ্যাস হিম্মতের সাথে এটাকে পরিহার করো। হুজুর আমার তাবিজ দেন, ডাক্তারদের কাছে যা, আমি বহু ডাক্তারের সঙ্গে পরামর্শ করছি, যারা এই ধরনের কঠিন রোগে আক্রান্ত, এইরকম বন্ধু বান্ধবদের সহযোগিতার জন্য হোমিওপ্যাথিক বহু ডাক্তারের সঙ্গে আমি আলোচনা করছি, যারা এইভাবে নিজেকে শেষ করে ফেলছে যৌন অনাচারে লিপ্ত হইয়া, এবং তাদের যৌন শক্তি ধ্বংস হয় নাই, অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত ধ্বংস হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে, তাদের জন্য ভালো সুচিকিৎসা কি আছে? অ্যালোপ্যাথিক ডাক্তার, হোমিও ডাক্তার, হাকিম, কবিরাজ সকলেই বলছে এটার কোন সুচিকিৎসা নাই। এতটুকু যে কোন রকম জোড়া তালি দিয়া হয়তোবা সংসার জীবনটা একরকম চালায় নেওয়া যাবে, এই শর্তে যে স্ত্রীর ধৈর্যের জীবন ধারণ করতে রাজি থাকে, যে আমি কোন রকম চলো আল্লাহ বিল্লাহ করে ধৈর্য ধরে চলে গেলাম। আর প্রকৃত সুপুরুষের জীবন যেরকম হওয়া উচিত, নারী যদি এই স্বামীর নিকট ওই রকমই একটা জীবন চায়, তাহলে ওই ঘর সংসারে শান্তি আসা সম্ভব না। ওই নারী যদি ধৈর্য ধারণ করতে না চায়, এই স্বামীর দ্বারা কশ্চিন কালও সে শান্তি পেতে পারে না। এর হয় কি, ওই নারীর চরিত্র ঝুঁকির মধ্যে চলে যায়, ফের সে অন্য কোন পুরুষের সঙ্গে কখনো তার অবৈধ সম্পর্ক হয়ে যায়। সবটার মূল হল এই আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে বিচ্যুত হওয়া। আর যদি এটা করত যে স্ত্রীও পর্দা করে, যে স্বামীর জন্য সারাদিন অপেক্ষায় থাকবে, স্বামী আসছে স্বামীকে মহব্বত করবে, ভালোবাসবে, আদর করবে, স্বামী এসে ঘরে বসে আছে, স্ত্রী কোথায় মহল্লা মহল্লা ঘুরে বেড়াইতেছে, হয়ে গেছিলাম হালুর বাসায়, চাচার বাসায়, অমুকের বাসায়, নানার বাসায় ঘুরাঘুরি, হ্যাঁ না, স্বামী আসছে, স্বামীকে সময় দেওয়ার সুযোগ নেই, কথা বুঝল নেই। আবার স্ত্রী ভালো অপেক্ষায় বসে আছে, স্বামী আসছে, স্বামী তাকে সময় দেয় না, যাকেই শয়তানে পাইছে তার চরিত্র এইভাবে ধ্বংস হইতেছে, এবং সেই ঘরের ভিতরে আল্লাহর আজাব আর আগুন জ্বলতে শুরু করছে। আর যে দুজনের ঘরের মধ্যে আল্লাহ পাকের বিধান চালু আছে, উভয়ের মুখে হাসি ফুটে আছে, কি কথা বুঝেন নাই। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করতেন, তার স্ত্রীরা পর্দা করতেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যাইতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল্লাহ রসুলকে এশার নামাজের পর আমার ঘরে আসতে দেখলে আমার মনে হয় যে আসমানের সূর্যের চেয়েও শ্রেষ্ঠ সূর্য আমার ঘরের মধ্যে উদয় হয়েছে, কি কথা বুঝেন নাই। এসা এসা মামলা আমার ভাই জন্য হিম্মত করি ইনশাআল্লাহ তাআলা, যে নজর হেফাজত করব, অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকব, এবং আল্লাহ তাআলার হুকুমের অধীন জিন্দেগী কাটাব। হলে দুনিয়া চলছে কিভাবে দেখেন না, কি কথা বুঝেন নাই। শয়তানে যারে পায় ওর কথার কোনো শেষ নাই, একটা না একটা খামোকা কথা খাড়া করবি, আরে রাখো তুমি নিয়ে আসো, এতক্ষণ লাগে এটা নিয়ে আসতে, অচল মানুষ জোয়ানকালে পুরো বুড়া হয়ে গেছে, 10 মিনিটের কামে 10 ঘন্টা লাগাও, বয়স কত হয়েছে, 86 বছর বয়স, বুড়া মানুষের মতো নড়তে পারো না, চড়তে পারো না, খাড়াইতে পারো না, কোমরে ব্যথা, হাতে ব্যথা, মাথায় ব্যথা। হ্যাঁ, বুড়াদেরকে যেখানে নিয়ে তোমাদের বুড়াকালে ওইখানে যাও, ওখানে নাম লেখাও, বুড়াদের আশ্রয় কি আশ্রম আছে না, বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমে যাও, ওখানে নাম লেখাও, আমি দস্তখত করে দিব যে বড় জায়গাতে না, মোলহাক বিল বৃদ্ধ, মোলহাক বড় ভাইয়ের মতো। হ্যাঁ, দেখো যে লোকজন বলে যে হ্যাঁ তো আমরা কেমনে করব, সবদিকে খালি পাপ, সব শয়তানি কথাবার্তা। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় পাপ ছিল না, পাপ তো এতটা যে মানুষ আল্লাহকেই মানত না, সব ওই মূর্তি পূজা করে, মূর্তিও কি শয়তানে এমন পাওয়া পাইছে মূর্তি, আর তোমরা এখানে কেউ আছে এই মসজিদের মধ্যে একটাও, যে একটা মূর্তি আইনে আমি মিম্বরে উঠাবো, কোন মানুষ আছে এখানে, হাত উঠাও যে আমি আছি, কি ভাই আছে কোনো মানুষ পুরো এলাকায়, কোনো মানুষ আছে যে মিম্বরের উপরে আইনে মূর্তি রেখে দিবে, একটা বাচ্চা মূর্তি, বাবু মূর্তি, সাহস পাবে? অথচ জালেমরা মক্কা শরীফে করছে কি, যে মূর্তি বানায় পুরো কাবা শরীফে লাইন দিছে, কয় এগুলি আমাদের খোদা, আর বড় মূর্তি যেটা সবচেয়ে বড় খোদা ওইটারে কাবার পিঠে মাথার উপরে রাখছে, কি কথা বুঝেন নাই। এত জঘন্য পাপে যারা লিপ্ত ছিল, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হেদায়েতের বাণী গ্রহণ করে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয় নাই, বলেন? আরব জাতির চরিত্রই ছিল তখন মূর্তি পূজা, নোংরামি, চুরি, ডাকাতি, লুচ্চামি, বদমাশি, জিনা ব্যবিচার, মদখুরি, এবং জঘন্য থেকে জঘন্য পাপ, খুন খারাপি আর শুধু মেয়েদের পিছনে পড়ে থাকা, একজনের বউ চল্লিশ পঞ্চাশটা ষাট সত্তর আশিটা, যেদিক দিয়ে যেত যে রাস্তায় ওখানে তার বউ পাওয়া যেত, কি কথা বুঝেন নাই? এত জঘন্য একটা ঘৃণ্য নোংরা জাতিকে প্যারানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের দৃষ্টিতে ঈর্ষণীয় পর্যায়ের মানুষের জীবন দান করছেন। বল খুদ না তেজু রাহ পর অরুম কে হাতি বন গে ক্যা নজর থি জিসনে মুর্দো কো মসিহা কর দিয়া। বলো ভাই, সেখানে পাপ ছিল না, এখন এই জমানায় পাপের দোহাই দেওয়ার কি অর্থ আছে? আর আরেকটা ঘটনা বলি, আমার এক পীর ভাই করাচিতে, আমার কি বলবো, আমার মুর্শিদের খলিফা, ইংরেজি শিক্ষিত লোক এবং বড় ধরনের ব্যবসায়ী, আমার শায়খ যখন হজরতের খানকা আর মসজিদের মধ্যখানের খোলা আঙ্গিনা, লম্বা আঙ্গিনা, এটার মধ্যে পায়চারি করতেছিলেন, তো ওই হজরতের এই দোস্ত, ওনার নাম ইকবাল আব্দুস শেখুর, ইনি এই হজরতের কাছে গিয়ে বলতেছেন, হজরতজি আমি একটা প্রাইভেট কথা বলব, আমি হজরতের একদম কাছাকাছি হজরতের সঙ্গে সঙ্গে হাঁটতেছি। তো হজরত বললেন, হ্যাঁ বলো। তো ওই লোক বলল যে, হজরতজি আমি কানাডা গেছিলাম এই চোদ্দ দিনের জন্য, আমি এই কানাডা গেলাম যে বাইয়ার সেখানে যাওয়া ব্যবসায়িক কাজে, ফের ওখানে কয়েকদিন থাকা, হোটেল মোটেল খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্যের কাজকর্ম ইত্যাদি, ফের কানাডা থেকে আমি এই করাচি ফিরে আসছি। হজরতজি আলহামদুলিল্লাহ আপনার দুয়ার বরকতে একবারের জন্য আমার নজর খারাপ হয়নি। বল, একবারের জন্য আমার নজর খারাপ হয়নি। আমাদের এই করাচির এক দোস্ত এখানে থাকে, আমার পীর ভাই, আমার পীর মুর্শিদের হাতে বায়াত, উনি আমাকে শুনাইলেন যে এক লোক হযরত ওয়ালা দাওয়াত বেকাতুন নিকট শুনাইছে তার ঘটনা, যে আমেরিকাতে বাস করে, সে লন্ডনে বাস করে, এরকম লোক যে সুইমিং পুল আছে যেখানে নারী পুরুষ মানে উলঙ্গপনা একেবারে বেলেল্লাপনা, তো সেখানে সবাই দল বান্ধা গোসল করতেছে, হ্যাঁ না, মুসলিম বিভিন্ন মুসলিম দেশে এইসব শুরু হয়ে গেছে, কি বলবো। বহরহাল তো ওখানে দলে দলে গোসল করতেছে, এই লোক বলছে, এই দিনদার আল্লাহকে ভয় করনে বলা মানুষটা বলছে যে আমার কাজই এমন এক জায়গাতে, আমার অফিস, আমার দায়িত্ব, আমার চাকরি এমন এক জায়গাতে, এই সুইমিং পুলটার পাশ দিয়েই প্রতিদিন আমাকে যাতায়াত করতে হয়, এছাড়া আমার কোনো উপায় নেই। কিন্তু সে বলছে যে, হযরতজি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর, এত বৎসরের মধ্যে আমার এই যাতায়াত যে হয় সুইমিং পুলের পাশ দিয়া, এই নারী পুরুষ সম্মিলিত উলঙ্গপনার সাথে যেখানে গোসল করতে থাকে, গা গোসল করতে থাকে, একবারের জন্য আলহামদুলিল্লাহ আমি সেখানে নজর করিনি। বলো ভাই, তো ফের বলতেছিলেন যে যেই দেশে এতটা অনাচার, সিনা ব্যবচার যেখানে প্রকাশ্য, সেখানের কোন আল্লাহকে ভয় করনে ওয়ালা বান্দা যখন এইভাবে আল্লাহকে ভয় করতে জানে, গুনাহ থেকে বাঁচতে জানে, তাহলে তুমি আমি পারবো না কি জন্য? তোমার আমার না পারার কি অর্থ আছে? শুধু নফসের ধোকা আমাদের, আর কিচ্ছু না। দুনিয়ার কোথায় কি হইতেছে সেটা আমাদের দেখার দরকার নেই। তোমার আমার দায়িত্ব কারে খুদ কুন কারে বেগানা মকুন, হ্যাঁ, বর জমিনে দিগারে খানা মকুন, বলে না যে যার যার ধর্ম তার তার কাছে, তো তোমার ধর্ম তুমি পালন করো, হ্যাঁ না, একজনে বরবাদ হইতেছে বরবাদ হোক গিয়া, যার জাহান্নাম মজা লাগতেছে সে জাহান্নামে যাইতেছে, জায়গা এটা জাহান্নামে, কিন্তু আমরা চাই না যে আমি জাহান্নামে যাই বা আরেক ভাই জাহান্নামে যায়, আরেক বোন জাহান্নামে যায়, ভাইদেরকেও জাহান্নামে, নিজেও জান্নাতের পথে যাইতে চাই এবং ভাইদেরকেও এবং আমাদের বোনদেরকেও ডাকি চলো জান্নাতের পথে যাই। কিন্তু কোনো ভাইজান যদি শুনলেন না যে না আমি জাহান্নামে যাব, অথবা কোনো বোন যদি শুনলেন না বলে না আমি জাহান্নামে যাব, আমার এটি ঠিক লাগতেছে এবং যুক্তিসঙ্গত লাগতেছে, এটি আমার মস্তক এবং বিধান এবং শিক্ষার এই উন্নত ফসল, যে মানবে না তো তারে তুমি জোর করতে পারবে না, মানে না তো না মানুক, কিন্তু আল্লাহর যে বান্দা বান্দিরা মানে তো তাদেরকে শুনাও আল্লাহ পাকের কথা, ফের ইনশাআল্লাহ জান্নাতে চলো, ইনশাআল্লাহ তাআলা জান্নাতে গিয়ে আনন্দ করো, উল্লাস করো, ক্রিকেট খেলো, বল খেলো, আরো যা যা মন চায় সব করো, হ্যাঁ না, সেখানে সুইমিং পুল বানাও, কারণ বউ তো পাইবে অনেকগুলি, কথা বুঝো নাই, বউ এক একজনে সবচেয়ে খাটো মৌলবী, যেটা বেকার মৌলবী, এই মোল্লার থেকে ছোট কোনো মোল্লাই নেই, একদমই অথর্ব মোল্লা যেটা নিম্নমানের, ও পাবে এই 72টা বউ, লাল টকটকা, ভীষণ লাল টকটকা বউ 72টা পাবে কমপক্ষে, এতে চলবে না তোমার নাকি চলবে বলো, এমন তো একটাই ভাগে পাও না, যত জায়গায় প্রস্তাব দাও রাজি হয় না, আর সেখানে তো মাশাআল্লাহ এতগুলি বউ পাইবা, আর বড় বড় হুজুররা তো অভাবই নেই বউর, হাজার হাজার বউ, তোমরা ওখানে গিয়ে সুইমিং পুল বানাও, কথা বুঝো নাই, নিজ নিজ জান্নাতের মধ্যে খুব সুইমিং পুল বানাও, খুব ফুর্তিবার্তা করো, গান করো, বাদ্য করো, ঢোল পিটাও, হারমোনিয়াম বাজাও, কিন্তু এইখানে এগুলি মুলতবি রাখো, এসব ঝামেলার মধ্যে এখানে পড়ো না, এতে আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ বলছেন যে এখানে থাম, ওইখানে আসলে এসে যা যা করা লাগে তো কর গিয়া, ওখানে পারমিশন অগ্রিম দিয়ে দিলাম, অগ্রিম পারমিশন দিচ্ছেন আল্লাহ তাআলা, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন, যা বলবি তাই শুনবো, তাদাউন তফসির করতে করতে হয়রান হয়ে যায় একজন, কি নাকি কইছে আল্লাহ তাআলা, তাদাউন কি জিনিস, তাশতাহি কি জিনিস, এটা একটা কোনো কঠিন যন্ত্রণা হলো, এত ঝামেলার দরকার কি, কথা আল্লাহ সহজ বলেন, মৌলবী তুমি একদম কঠিন বানাও, এটা খোঁচাইতে খোঁচাইতে, তাই আনবো তোর যা মন চায় তাই করিস, তার দাও তোর যা বলবি সেটাই পাবি, বললেই পাবি, চাইলেই পাবি, কথা দুইটা, কিন্তু এই চাওয়া কত হাজার, কত অসংখ্য, আর এই বলা কত অসংখ্য, এই দুই কথার মধ্যে তো বেশ সুমার নেয়ামতের ঘোষণা আল্লাহ পাক, বেশ সুমার নেয়ামতের ঘোষণা এই দুই কথার মধ্যে, জান্নাতে তো গিয়া যা পাইবা তো পাইবে, এরপরে দুই কথার কারণে বেশুমার নেয়ামত শুধু আসতেই থাকবে আল্লাহ পাকের ওয়াদার কারণে, বলো ভাই ফের ঝামেলা কি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন এবং কবুল করেন, ওই সাইফুল্লাহ আসে না ওই যে ওই মহল্লার, এইরকম গুরুত্বপূর্ণ আলোচনার সময় এটা গায়েব থাকছে, আজকে থাকলে তো খুশি হইত, জান্নাতে এত সুযোগ সুবিধা, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।